ولبئس المهاد. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। স্তন ক্যান্সারের কথা এখন প্রায়ই শোনা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে শতকরা 98% বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন। প্রতি বছর প্রায় 7,500 মানুষ এ রোগে মারা যান। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি বছরই বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্তের হারও। তো আমরা স্তন ক্যান্সার নিয়ে কয়েক পর্বে আলোচনা করব। আর আমাদের সঙ্গে আছেন কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসক শাহনাজ কাজী। ডাক্তার শাহনাজ কাজী, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
রশিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার শাহনাজ কাজী, আজকের আলোচনার শুরুতেই প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কি?
মানুষের শরীরে কোষ বিভাজন একটি স্বাভাবিক প্রক্রিয়া। শরীরের অন্যান্য স্থানের মতোই স্তনে যদি কোনো কারণে অস্বাভাবিক কোষ বৃদ্ধি পায় তবে চাকা বা পিণ্ডের সৃষ্টি করে, একে আমরা টিউমার বলে থাকি। এই টিউমার সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে বেনাইন যা ক্ষতিকারক নয় এবং সেটা উৎপত্তি স্থানে সীমাবদ্ধ থাকে, আর একটি হচ্ছে ম্যালিগন্যান্ট যাকে আমরা ক্যান্সার বলে থাকি। অবশ্যই ক্ষতিকারক এবং শরীরের বিভিন্ন অঙ্গে সেটা ছড়িয়ে পড়তে পারে।
আচ্ছা, এই স্তন ক্যান্সার কি নারী পুরুষ উভয়ের হতে পারে এবং বয়স ভেদে কি তারতম্য হয়?
জি, এই ক্যান্সার নারী পুরুষ উভয়েরই হতে পারে, তবে নারীদের আক্রান্তের হার বহুগুণ বেশি, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই ক্যান্সার মৃত্যু ঝুঁকির হার অত্যন্ত বেশি। বয়স ভেদে অবশ্যই তারতম্য হয়, বয়সের সাথে স্তন ক্যান্সারের হার আনুপাতিক হারে বৃদ্ধি পায়। পশ্চিমা বিশ্বে মহিলাদের 50-এর পর ঝুঁকি বৃদ্ধি পায়, কিন্তু কোনো অজানা কারণে আমাদের দেশে এর হার কম বয়সী মহিলাদের মধ্যে দেখা যায়, মধ্য 30 থেকে অনেকেরই স্তন ক্যান্সার ধরা পড়ছে।
শ্রোতা বন্ধুরা, আপনার স্তন ক্যান্সার নিয়ে কানাডা প্রবাসী বিশিষ্ট চিকিৎসক শাহনাজ কাজীর সাক্ষাৎকার শুনছিলেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম। ডাক্তার শাহনাজ কাজী, স্তন ক্যান্সারের ঝুঁকি কাদের বেশি?
স্তন ক্যান্সারের ঝুঁকি সাধারণত সবচেয়ে বেশি হচ্ছে মহিলাদের, তারপর বয়সের কথা বললাম, বয়স একটি ফ্যাক্টর, তারপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে জিনগত কারণ, মানে এখানে দুইটা জিনের কথা বলা হয়, BRCA1 এবং 2। এই জিন দুইটির অস্বাভাবিক মিউটেশন বা বিভাজনের ফলে 5-10% হার বৃদ্ধি পেতে পারে ব্রেস্ট ক্যান্সারের। বংশগত, যেমন মা, খালা, বোন বা মেয়ে এদের কারো যদি থাকে তখন ঝুঁকি বেড়ে যাচ্ছে। তারপর আছে মাসিক, মাসিক যদি 12 বছর বয়সের আগে শুরু হয় এবং 50 বছর পরও শেষ না হয়, সেক্ষেত্রে তার মানে কি হরমোন, এখানে এস্ট্রোজেন হরমোনটি একটি বিরাট রোল প্লে করছে। নিঃসন্তান নারী, এটি একটি রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি। বেশি বয়সে প্রথম সন্তান ধারণ করা, বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানো, তারপর আছে অনিয়মিত খাদ্যাভ্যাস, যেমন শাকসবজি ফলমূল না খাওয়া বা চর্বি জাতীয় খাবার এবং প্রাণীজ আমিষ জাতীয় খাবার বেশি খাওয়া। আরেকটি কারণের মধ্যে আছে, যেমন আমরা বলতে পারি অতিরিক্ত ওজন বা কায়িক পরিশ্রমের অনভ্যাস, কেউ যদি তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করেন এবং কারো যদি স্তনে কোনো অস্বাভাবিকতা থেকে থাকে। এগুলো হচ্ছে প্রধান ঝুঁকি ব্রেস্ট ক্যান্সারের।
আচ্ছা, স্তন ক্যান্সারের লক্ষণগুলো কি বা কিভাবে বোঝা যাবে স্তন ক্যান্সার হয়েছে?
স্তন ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে প্রথমেই যেটা, সেটা হচ্ছে স্তনে যদি ব্যথাবিহীন চাকা বা পিণ্ড অনুভূত হয়। আমি কিন্তু যে কথাটা বলেছি সেটা খেয়াল করতে হবে, ব্যথাবিহীন চাকা বা পিণ্ডটা থাকবে কিন্তু সেখানে কোনো ব্যথা থাকবে না, ভয়ের ব্যাপার। স্তনের বোটা ভিতরে ঢুকে যাওয়া, বোটা থেকে অস্বাভাবিক রস বা রক্ত মিশ্রিত রস মিশ্রিত হওয়া, স্তনের চামড়ায় যদি কোনো পরিবর্তন আসে, যেমন চামড়াটা দেখতে কমলার খোসার মতো ফুটো ফুটো হয়ে যাওয়া, মানে রং চেঞ্জ হওয়া, বগলে কোনো চাকা বা পিণ্ড অনুভূত হওয়া, এগুলো হচ্ছে প্রধান লক্ষণ স্তন ক্যান্সারের।
ডাক্তার শাহনাজ কাজী, এবারে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে কেন স্তন ক্যান্সার হয়।
কেন স্তন ক্যান্সার হয়? ব্রেস্ট টিস্যুতে বিনা কারণে অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে ব্রেস্ট ক্যান্সার হয়।
ডাক্তার শাহনাজ কাজী, আজকের পর্বের সর্বশেষ যে প্রশ্নটি আপনাকে করব সেটি হচ্ছে কিভাবে স্তন ক্যান্সারের পরীক্ষা করা যাবে।
স্তন ক্যান্সারের পরীক্ষা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ডায়াগনস্টিক আর একটি হচ্ছে স্ক্রিনিং। ডায়াগনস্টিক পরীক্ষাটা হচ্ছে যদি কারো কোনো লক্ষণ দেখা দেয় তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে হবে, সেটাকে আমরা ডায়াগনস্টিক টেস্ট বলে থাকি। আর একটা যেটা বললাম স্ক্রিনিং পরীক্ষা, সেই স্ক্রিনিং পরীক্ষাটা করবেন তারাই যাদের কোনো লক্ষণ নেই কিন্তু ঝুঁকি রয়েছে। তিন ধরনের স্ক্রিনিং পরীক্ষা করা হয়। প্রথমটি হচ্ছে ম্যামোগ্রাম। ম্যামোগ্রাম হচ্ছে বিশেষ এক ধরনের এক্সরে যার মাধ্যমে ব্রেস্টের পরিবর্তনগুলো খুব আর্লি স্টেজে ধরা পড়ে। দ্বিতীয়টি হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, সেটা করার জন্য একজন চিকিৎসকের কাছে যেতে হবে, চিকিৎসক মহিলার ব্রেস্ট পরীক্ষা করবেন। তৃতীয়টি হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, তার মানে নিজেই রোগী নিজেই নিজের স্তন পরীক্ষা করবেন।
ডাক্তার শাহনাজ কাজী, স্তন ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
রশিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনার মাধ্যমে রেডিও তেহরানকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য।
আর শ্রোতা বন্ধুরা, স্তন ক্যান্সার নিয়ে আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আগামী আসরেও এ বিষয়ে আলোচনা হবে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বিশিষ্ট চিকিৎসক শাহনাজ কাজী, তখনও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। বিশুদ্ধ পানি পান করবেন। অমর কিংবদন্তি অমর খৈয়া, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর অনুষ্ঠানটি পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
গত দুই পর্বের আলোচনায় আমরা ওমর খৈয়ামের যুগে সেলজুক সাম্রাজ্যের বিশালত্ব এবং তাদের উত্থান সম্প্রসারণ ও পতনের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ওমর খৈয়ামের গবেষণার কিছু দিক সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বের চিন্তাবিদ ও গণিতবিদরা ওমর খৈয়ামকে একজন বিজ্ঞানী হিসেবে জানেন, কেননা তিনি গণিত এবং বীজগণিত সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে গেছেন এবং বিশ্ববাসী তার কাছে ঋণী। দ্বিপদগুলোর সহগ নির্ণয় করা এবং গণিতে দ্বিঘাত সমীকরণ সমাধান করা, ইউক্লিডের সমান্তরাল নীতির সমালোচনা এবং অ ইউক্লিডীয় জ্যামিতির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ তার বৈজ্ঞানিক কৃতিত্বের দৃষ্টান্ত। খৈয়ামের গবেষণার মধ্যে দ্বিপদীর সহগ নির্ণয় তার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা গণিতের ইতিহাসে প্রথমবারের মতো প্রস্তাব করা হয়েছিল। খৈয়াম বলেছেন যে দ্বিপদগুলোর সহগ নির্ধারণের জন্য তার গবেষণায় তিনি ত্রিভুজে পৌঁছেছেন, যার খুবই আকর্ষণীয় ফাংশন রয়েছে। সবচেয়ে সহজভাবে বলা যায়, ত্রিভুজের মাঝখানে যে কোনো সংখ্যা গঠিত হলে তা উপরের দুই সংখ্যার যোগফল থেকে পাওয়া যায়। উদাহরণস্বরূপ আসুন দুই সংখ্যাটি বিবেচনা করা যাক। এটি উপরের দুটি সংখ্যার যোগফল থেকে গঠিত, যা ত্রিভুজের শীর্ষে রয়েছে এবং অন্যান্য সংখ্যাগুলো শেষে পর্যন্ত একই থাকে। এই বৈশিষ্ট্যটি জেনে আমরা গণনা করতে পারি এবং এভাবে প্রতিটি শক্তির সহগ নির্ধারণ করা যায়।
পোয়াম হলেন প্রথম ব্যক্তি যিনি এই ত্রিভুজটির লক্ষ্য করেছিলেন এবং তাঁর যুগে প্রচলিত ভাষায় তাঁর বইয়ে এটি ব্যাখ্যা করেছিলেন, যা এর আগে কোনো নজির ছিল না। 1070 সালে তিনি ত্রিঘাত সমীকরণের সমাধান আবিষ্কার করেন। ওই বছরে তিনি ডেমনস্ট্রেশন অব প্রবলেমস অব অ্যালজেব্রা নামে তার একটি বই প্রকাশ করেন, যেটি বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সেখানে তিনি ত্রিঘাত সমীকরণের একাধিক সমাধান নিয়ে আলোচনা করেছিলেন। এই পদ্ধতিতে একটি পরাবৃত্তকে বৃত্তের ছেদক বানিয়ে ত্রিঘাত সমীকরণের সমাধান করা হয়। তিনি 13 ধরনের ত্রিঘাত সমীকরণ চিহ্নিত করেন, তবে তিনি ঋণাত্মক সংখ্যা এবং ঋণাত্মক বর্গমূল নিয়ে কোনো আলোচনা করেননি। সে সময় আরব মুসলিম গণিতবিদরা ঋণাত্মক সংখ্যার ব্যবহার করতেন না, তবে তার এই ত্রিঘাত সমীকরণ সমাধান ছিল জ্যামিতি নির্ভর। কিন্তু তিনি চাইতেন বীজগণিত নির্ভর সমাধান পদ্ধতি ব্যবহার করতে। এরপর তিনি বীজগণিতের আরেকটি বই প্রকাশ করেন, সেখানে তিনি সম্পূর্ণ বীজগাণিতিক পদ্ধতিতে ত্রিঘাত সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করেন। বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
খৈয়ামের মৃত্যুর এক বছর আগে এক আরব ইহুদি পরিবারে স্যামুয়েল বিন ইয়াহিয়া আল মাগরাবি নামে এক শিশুর জন্ম হয়। তিনি 18 বৎসর বয়সে একটি বই লিখেছিলেন। ওই বইটিতে তিনি দশমাংশের উল্লেখ করেছেন, যা ছিল খাওয়ারিজমির অন্যতম আবিষ্কার। বর্তমানে আমরা যেভাবে আরবি ফার্সিতে সংখ্যা লেখার বাহ্যিক গঠন বা রূপ ব্যবহার করি, ওই যুগেও মুসলিম বিশ্বের গণিতবিদরা সংখ্যা লেখার ক্ষেত্রে ঠিক একই রূপ বা গঠন কাঠামো ব্যবহার করতেন। তবে 5 সংখ্যাটি ছিল ব্যতিক্রম, যা ল্যাটিন ভাষার 8 সংখ্যার মতো লেখা হতো। এছাড়া ওই বইয়ে আমরা শূন্য সংখ্যা লেখার যে গঠন দেখতে পাই, সে সম্পর্কে আমরা জানি যে খ্রিস্টীয় 1600 শুরুর আগ পর্যন্ত ইউরোপে এই শূন্য সংখ্যার ব্যাপারে কোনো ধারণাই ছিল না, এমনকি দশমিক পদ্ধতি সম্পর্কেও তারা জানত না। এ থেকে বোঝা যায় যে মুসলিম দেশ বা অঞ্চলগুলোতে খাওয়ারিজমির আবিষ্কৃত সংখ্যা পদ্ধতি জনপ্রিয় ছিল।
আরব ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী ওই ব্যক্তির বইয়ের আরেকটি বিশেষত্ব হচ্ছে, এই বইয়ে খৈয়ামের ত্রিভুজের কথা হুবহু উল্লেখ করা হয়েছে, যা থেকে প্রমাণ হয় খৈয়ামের এই আবিষ্কার তাঁর জীবদ্দশায় মুসলিম বিশ্বের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছিল। বিভিন্ন মুসলিম অঞ্চলের গণিতবিদরা খৈয়ামের ত্রিভুজ সারণীর সাথে পরিচিত ছিলেন এবং এর 500 বছর পর ইউরোপীয়রা আলাদাভাবে প্যাসকেল নামে একজন ফরাসি গণিতবিদের মাধ্যমে এ সম্পর্কে জানতে পারে। তবে প্যাসকেল মুসলিম বইগুলো থেকে কোনো ধারণা নিয়েছিলেন কিনা তা গবেষণার বিষয়। কয়েক শতাব্দী ধরে ইউরোপীয়রা মনে করতেন যে এই ত্রিভুজটি প্যাসকেলের আবিষ্কারগুলোর মধ্যে একটি ছিল, কিন্তু রাশিয়ান বিজ্ঞানীরা ঘোষণা করে বলেছিলেন যে এই ত্রিভুজ সারণী খৈয়ামের আবিষ্কারগুলোর মধ্যে একটি ছিল এবং এখনও গণিতের বইগুলোতে খৈয়ামকে এই সারণীর জনক হিসাবে উল্লেখ করা হয়।
খৈয়ামের অন্যান্য অবদানের মধ্যে আমরা বীজগণিতের ত্রিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতির কথা উল্লেখ করতে পারি। খৈয়ামই প্রথম ব্যক্তি যিনি বিশ্বাস করতেন যে একটি ঘন সমীকরণ সমাধানের জন্য এটিকে দ্বিঘাত সমীকরণে নামিয়ে আনা উচিত নয়। তিনি আরও বিশ্বাস করতেন যে একটি ঘন সমীকরণের একাধিক উত্তর থাকতে পারে অথবা আদৌ কোনো উত্তর নেই। খৈয়াম কণিক বিভাগের মাধ্যমে সমীকরণের সমাধান করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে কণিক বিভাগগুলো যদি কোনো বিন্দুতে ছেদ না করে তবে সমীকরণের তৃতীয় মাত্রার কোনো উত্তর নেই, অথবা কণিক বিভাগগুলো যদি দুইটির বেশি বিন্দুতে ছেদ করে তাহলে এর মানে হল যে সমীকরণের তৃতীয় মাত্রার একাধিক উত্তর থাকতে পারে। অতএব এটা বলা যেতে পারে যে খৈয়ামই প্রথম ব্যক্তি যিনি সমীকরণের তৃতীয় মাত্রা অর্থাৎ ত্রিঘাত সমীকরণের সমাধান করার জন্য এটিকে দ্বিঘাত সমীকরণে নামিয়ে আনেননি এবং শঙ্কু বিভাগ ব্যবহার করে এটি সমাধান করেছিলেন। খৈয়াম শঙ্কু বিভাগগুলোর আলোচনায় উচ্চস্তরে পৌঁছেছিলেন এবং তিনি ত্রিঘাত সমীকরণের সমাধান করতে সক্ষম হয়েছিলেন।
কোনিক সেকশনের অর্থ হল কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু ও চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সমতলটির উপর অবস্থিত একটি স্থির সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, তবে এই চলমান বিন্দুর সঞ্চার পথকে কোনিক বলে। নির্দিষ্ট বিন্দুটিকে কণিকের উপকেন্দ্র, নির্দিষ্ট সরলরেখাটিকে এর নিয়ামক রেখা বা দ্বিকক্ষ এবং ওই ধ্রুবক অনুপাতকে এর উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বলা হয়। প্রায় 25 বা 26 বছর বয়সে সমরকন্দের বিচারক আবু তাহেরের সমর্থনে ওমর খৈয়াম তার রেসালে ফি আল বারাহিন আলি মাসাইল আল জাবর ওয়া আল মোকাবালা নামক বইটিতে ত্রিঘাত সমীকরণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
শ্রোতাবন্ধুরা, ওমর খৈয়ামের গবেষণার কিছু দিক সম্পর্কে পরিচিত হলাম আমরা। আগামী পর্বে এ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ পর্যন্ত আমরা সূরা বাকারার 1-107 নম্বর আয়াতের তর্জমা ও ব্যাখ্যা উপস্থাপন করেছি। আজকের পর্বে এই সূরার 108-112 নম্বর আয়াতের অনুবাদ ও তাফসীর তুলে ধরব। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
أَمْ تُرِيدُونَ أَن تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَى مِن قَبْلُ وَمَن يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ।
তোমরা কি তোমাদের রাসূলের নিকট সেই ধরনের প্রশ্ন বা আবদার করতে চাও যেরকম পূর্বে মুসাকে করা হয়েছিল? জেনে রাখো যে এ ধরনের বাহানা এনে বিশ্বাসের পরিবর্তে যে অবিশ্বাসকে গ্রহণ করে সে নিশ্চিতভাবে সরল পথ হারায়।
কিছু দুর্বল ইমানের অধিকারী লোক অদ্ভুত ধরনের মোজেজা বা অলৌকিক শক্তি দেখানোর জন্য নবীজির কাছে আবদার করত। যেমন বলত, আমাদের জন্য আল্লাহর কাছ থেকে একটি চিঠি নিয়ে আসুন। তাদের এ ধরনের দাবি ছিল হজরত মুসা আলাইহিসাল্লামের প্রতি বনি ইসরায়েলের দাবির মতো। বনি ইসরায়েল বলেছিল, আমরা আল্লাহকে দেখতে চাই, আপনি আল্লাহকে দেখানোর বন্দোবস্ত করুন, তাকে আমরা সচক্ষে দেখে তবেই ঈমান আনব। মূলত মুজেজার উদ্দেশ্য হল নবুয়ত প্রমাণিত করা, প্রত্যেকের ইচ্ছা পূরণ করা নবীর কাজ নয়। যেমন একজন প্রকৌশলী তার দাবির প্রমাণ হিসেবে কয়েকটি দৃষ্টান্ত পেশ করে, কিন্তু যে কেউ তাকে দালান কোঠা বানাতে বললেই সে বানায় না। এরপর এ সূরার 109 নম্বর আয়াতে বলা হয়েছে,
من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير।
আহলে কিতাবদের কাছে সত্য প্রকাশিত হবার পরও তাদের মধ্যে অনেকেই হিংসার কারণে তোমাদেরকে সত্য প্রত্যাখ্যানকারী হিসেবে পেতে চায়, কিন্তু তোমরা তাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
মদিনায় বসবাসরত ইহুদিরা সবসময় মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে নেয়ার কিংবা তাদের ইমান দুর্বল করার চেষ্টা করত। পবিত্র কোরআন এ প্রসঙ্গে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছে, এটা মনে করার কোনো কারণ নেই যে তারা নিজেদেরকে সত্যপন্থী মনে করে বলেই এ কাজ করছে। বরং তারা ইসলাম ও কোরআনের সত্যতা উপলব্ধি করেছে, কিন্তু তাদের হিংসা ও বিদ্বেষের কারণে তারা এ কাজ করছে। সে সময় মুসলমানদের শক্তি কম থাকায় আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, মুসলমানরা যাতে শত্রুদের প্রবল চাপ উপেক্ষা করে চলে এবং যতক্ষণ না কাফেরদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ আসে ততক্ষণ আত্মসংশোধনে নিয়োজিত হয়। এই আয়াত থেকে বোঝা যায়, শত্রুদের বিরুদ্ধে প্রথমেই কঠোর পদক্ষেপ নেওয়া ঠিক নয়, বরং ইসলামী নৈতিকতা অনুযায়ী প্রথমে ক্ষমা প্রদর্শন করতে হবে যাতে তারা সঠিক পথে ফিরে আসার সুযোগ পায়। এরপরও তারা সঠিক পথে না এলে তাদের মোকাবেলা করতে হবে। এরপর সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলা হয়েছে,
তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। তোমরা নিজের জন্যে আগে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করেন।
দুশ্মনরা যখন মুসলমানদের ইমান দুর্বল করতে চায়, তখন আল্লাহ মুসলমানদের ইমান শক্তিশালী করার জন্য তাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন। একই সাথে যাকাতের মাধ্যমে অন্যান্য মুসলমান বিশেষ করে দুস্থদের সাথে সম্পর্ক জোরদারের আহ্বান জানান। পবিত্র কোরআনে সাধারণত নামাজের নির্দেশের পাশাপাশি যাকাতের কথাও বলা হয়েছে। এর কারণ সম্ভবত এটাই যে মানুষের সেবা করা ছাড়া আল্লাহর ইবাদত যথেষ্ট নয়। অপরপক্ষে শুধু মানব সেবার কথাও বলা হয়নি, কারণ আল্লাহর আনুগত্যহীন মানব সেবার ফলে জন্ম নিতে পারে অহংকার, গর্ব ও অন্যকে হেয় করার প্রবণতা। মানুষের একটি সাধারণ আশঙ্কা হল, অন্যরা বুঝি তার সেবা ও খেদমতের কথা জানতে পারবে না এবং জানলেও কৃতজ্ঞতা স্বীকার করবে না, তাই মানুষের মধ্যে ভালো কাজের প্রবণতা কমে যায়। এ আয়াতে বলা হয়েছে, তোমরা উদ্বিগ্ন হয়ো না, কারণ তোমরা যা কিছু করো তার সব আল্লাহ দেখতে পান এবং পুরস্কার আল্লাহর কাছে সংরক্ষিত আছে। এবারে সূরা বাকারার 111 ও 112 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক। এই দুই আয়াতে বলা হয়েছে,
بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِندَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া আর কেউ কখনোই বেহেশতে প্রবেশ করবে না, এটা তাদের মিথ্যা আশা। বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো। যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার ফল তার প্রতিপালকের কাছে আছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।
মুসলমানদের মনোবল দুর্বল করার জন্য ইহুদি খ্রিস্টানদের একটি অন্যতম প্রচারণা ছিল যে তারা বেহেশতকে নিজেদের অধীন বলে দাবি করত এবং বলত, বেহেশতে যেতে চাইলে তোমাদের কি ইহুদি কিংবা খ্রিস্টান হতে হবে। পবিত্র কোরআন তাদের এ দাবির জবাবে বলেছে, তোমাদের এ ধারণা অলীক স্বপ্ন ছাড়া আর কিছু নয়, এর পেছনে তোমাদের কোনো যুক্তি প্রমাণ নেই, কারণ পবিত্র জান্নাত কোনো গোত্র বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বেহেশতে প্রবেশের জন্য রয়েছে সুনির্দিষ্ট মাপকাঠি। যে কেউ ওই মাপকাঠির ভিত্তিতে বেহেশতে যেতে পারে। বেহেশতে প্রবেশের চাবি হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মানুষ আল্লাহর প্রতি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে যদি একমাত্র তারই উদ্দেশ্যে সৎকাজ করে, তাহলে সে বেহেশতে যেতে পারে। কেউ যদি আল্লাহর নির্দেশের কিছু অংশ মান্য করে এবং কিছু অংশ বাদ দেয়, তাহলে সে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। প্রকৃতপক্ষে গোত্রীয় বিদ্বেষ ও বর্ণবিদ্বেষের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণের কোনো মিল নেই, দুটি সম্পূর্ণ পরস্পর বিরোধী। ইসলাম যে সত্য ধর্ম এটা বোঝার পরও যারা তাদের বিদ্বেষের কারণে ঈমান আনেনি তারা বেহেশতে যেতে পারবে না, এমনকি তারা আহলে কিতাব বা পূর্ববর্তী নবীদের প্রতি আল্লাহ দেয়া কিতাবের অনুসারী হলেও কোনো লাভ হবে না। এ আয়াত থেকে বোঝা যায়, যে ব্যক্তি আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করে সে কোনো কিছুকেই ভয় পায় না, সবসময় আল্লাহকে নিজের কাছে অনুভব করে এবং তারই আশ্রয়ে নিজেকে খুঁজে পায়।
আজকের আলোচিত কয়েকটি আয়াতের মূল শিক্ষা হচ্ছে, এক, মানুষ আল্লাহর অলি আউলিয়াদের কাছ থেকে অনেক সময় যেসব অবাঞ্ছিত আশা বা দাবি করে আসলে তা কুফুরি বা অবিশ্বাসের ক্ষেত্র সৃষ্টি করে, কারণ আল্লাহর অলিগণ মানুষের অর্থহীন দাবি পূরণ করেন না, ফলে ওই ব্যক্তির বিশ্বাস দুর্বল হয়ে যায়। দুই, কাফের মুশরিকদের সাথে দৃঢ় আচরণের আগে আন্তরিক ব্যবহার ও ক্ষমা প্রদর্শন করতে হবে। এই সহৃদয় আচরণ দুর্বলতা নিদর্শন নয়, বরং এ হল তাদেরকে আকর্ষণ ও সংশোধনের উপায়। তিন, আমাদের কখনোই ভাবা ঠিক নয় যে বেহেশত কোনো একটি নির্দিষ্ট জাতি বা গোত্রের জন্য নির্ধারিত। আমরা মুসলমান কেবল এ বৈশিষ্ট্যের কারণেই যে বেহেশতে যাব তা নয়, বরং আমাদের বেহেশতে যাবার শর্ত হল ইমান ও সৎকাজ। তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইরান ও ইকবালের পারস্পরিক ভালোবাসা শীর্ষক বিশেষ আলোচনার দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। গত পর্বের আলোচনায় আমরা ইরানের প্রতি আল্লামা ইকবালের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার বিষয়টি তুলে ধরেছি। আমরা জেনেছি যে ইকবাল কখনো ইরান সফর করেননি, কিন্তু তা সত্ত্বেও ইরানের সংস্কৃতি, ভাষা ও ইরানি দার্শনিকদের দর্শনের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ। ইরানিদের সাংস্কৃতিক অবদান ছাড়া মুসলমানদের সংস্কৃতি একপেশে হয়ে যেত বলেও তিনি মন্তব্য করেছেন। তেহরান যদি প্রাচ্যের জেনেভা হয় তাহলে বিশ্বের সমস্যাগুলোর সমাধান হবে বলে ইকবাল পরামর্শ দিয়ে গেছেন। আল্লামা ইকবাল ভারতীয় হওয়া সত্ত্বেও তার বেশিরভাগ কবিতা লিখে গেছেন ফার্সি ভাষায়। ফার্সি ভাষার মহান মরমী কবি মাওলানা রুমি ছিলেন কবিতা ও সাহিত্যে ইকবালের অনুপ্রেরণার উৎস এবং আদর্শ। ইরান থেকে এমন এক নেতার আবির্ভাব ঘটবে যিনি মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করবেন বলেও তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। মরহুম ইমাম খমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লবকে এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন বলে মনে করা যায়।
ইরান যেমন ইকবালকে গভীরভাবে আকৃষ্ট করেছে, তেমনি ইকবালের প্রতিও আকৃষ্ট হয়েছেন অনেক মহান ইরানি চিন্তাবিদ ও নেতা। অবশ্য ইকবালকে পুরোপুরি জানতে ও চিনতে সর্বস্তরের ইরানিদের অনেক সময় লেগেছে। ইকবালের পরিচিতি ইরানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তার জীবদ্দশার অনেক পরে। ১৯৭০ সালে ইরানে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হন আল্লামা ইকবাল। ৩০ দশকের প্রায় শেষের দিক পর্যন্ত ইরানে ইকবালকে চিনতেন কেবল শিক্ষাবিদরা। তার রচিত ফার্সি কাব্যগ্রন্থ হাতে পাওয়ার সুবাদেই তারা তার সম্পর্কে জানতে পারেন। ইকবালের জীবদ্দশায় শিক্ষক ও শিক্ষাবিদদের বাইরে ইরানের অন্যান্য মহলে তার তেমন একটা পরিচিতি ছিল না।
আল্লামা ইকবাল মারা যান ১৯৩৮ সালে। এই মহাকবির মৃত্যুর পর ইরানের বিপ্লবী কবি মালাকুশ শোয়ারা তথা কবিদের সর্দার নামে খ্যাত মোহাম্মদ তাকি বাহার ইকবালকে ইরানে জনপ্রিয় করে তোলেন। মালাকুশ শোয়ারা ইকবালের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কয়েকটি পংক্তিও লিখেছেন। তিনি ইকবাল সম্পর্কে লিখেছেন, বর্তমান যুগ ইকবালের বিশেষ যুগ। ইকবাল হচ্ছেন ইসলামের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরসূরি। গত শতকের ৫০ দশকের গোড়ার দিকেই ইকবাল ইরানের শিক্ষাবিদদের গণ্ডি ছাড়িয়ে সর্বস্তরের বুদ্ধিজীবী মহল ও সুশীল সমাজেও ব্যাপক পরিচিতি অর্জন করেন। ১৯৫২ সালে ইরানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক ইকবাল দিবস উপলক্ষে রাষ্ট্রীয় বেতারে একটি বিশেষ বাণী দিয়েছিলেন। তিনি ওই বাণীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের সংগ্রামে ইকবালের ভূমিকার প্রশংসা করেন। ডক্টর মোসাদ্দেক এ সময় ব্রিটিশ শোষণের মোকাবেলায় ইরানের তেল জাতীয়করণ আন্দোলনের সফল নেতা হিসেবে ইরানিদের জাতীয় বীরে পরিণত হয়েছিলেন।
ইকবাল সম্পর্কে ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেকের ওই বাণীর পর ইরানের প্রায় সর্বস্তরে ইকবালের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। ১৯৫০ দশকের শেষের দিকে ইকবালের সমস্ত ফার্সি রচনা ও তার উর্দু কবিতাগুলোর অনুবাদও ফার্সি ভাষায় ইরানে প্রকাশিত হয়। ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠন শীর্ষক ইকবালের বইটিও এ সময় ইরানে প্রকাশিত হয় ফার্সি ভাষায়। ১৯৬০ দশকে পারস্যের দর্শন সম্পর্কিত ইকবালের পিএইচডির থিসিসটিও ইংরেজি থেকে ফার্সিতে অনুদিত হয়, আর এ বইটি পারস্যের দর্শন সম্পর্কে একটি উন্নত গবেষণা কর্ম হিসেবে খুব অল্প সময়ে ইরানিদের কাছে স্বীকৃতি অর্জন করে।
ইরান কখনো আনুষ্ঠানিকভাবে ভারতের মতো পশ্চিমা উপনিবেশে পরিণত হয়নি, কিন্তু ব্রিটিশ, রুশ ও মার্কিন সাম্রাজ্যবাদ সহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে ইরানের সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। ধর্মীয় আধুনিকতাবাদেও ইরানের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য, যেমন ইরানে জন্ম নেয়া ও শিক্ষা গ্রহণকারী জামালউদ্দিন আফগানি ইরানের ধর্মীয় সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাই পশ্চিমা সাম্রাজ্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় ইকবালের বক্তব্য ও জাগরণী কবিতাগুলো ইরানি বুদ্ধিজীবীদের কাছেও তাদের মনের আকুতির প্রতিফলন হিসেবেই জনপ্রিয় হয়ে ওঠে। ইকবাল পশ্চিমাদের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতির প্রশংসা করলেও তাদের বস্তুবাদ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের কঠোর নিন্দা করতেন। ১৯৭০ দশকে ইকবাল ইরানিদের পুরোপুরি আপনজনের মতোই পরিচিত হন। তার কবিতার পংক্তিগুলো দেখা যেত ব্যানারে এবং তার কবিতা আবৃত্তি করা হতো বুদ্ধিজীবীদের সমাবেশে। এভাবে ইকবাল হয়ে পড়েন ১৯৭৯ সালে সংঘটিত ইসলামী বিপ্লবের প্রেরণার অন্যতম সহায়ক উৎস।
ইকবাল গভীরভাবে প্রভাবিত করেছেন ইরানের অনেক নেতা, বুদ্ধিজীবী ও চিন্তাবিদকে। এক্ষেত্রে বিশেষভাবে ডক্টর আলী শরিয়াতি, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়েদ আলী খামেনেই ও আয়াতুল্লাহ মোতাহারি রহমতুল্লাহ আলাইয়ের কথা সর্বাগ্রে উল্লেখ করা যায়। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ইকবাল সম্পর্কে অত্যন্ত জ্ঞানগর্ব কয়েকটি বই লিখেছেন। ইরানের প্রখ্যাত সংগ্রামী আলেম শহীদ আয়াতুল্লাহ মুর্তজা মোতাহারি চলতি শতকের ইসলামী আন্দোলন শীর্ষক বইয়ে ইকবালকে হিজড়ি গত শতকের অন্যতম প্রধান সুন্নি ইসলামী সংস্কারক ও চিন্তাবিদ হিসেবে শ্রদ্ধাভরে উল্লেখ করেছেন। ইরানের আধুনিক যুগের আরও অনেক চিন্তাবিদ ইকবালের কাছে তাদের বুদ্ধিবৃত্তিক দেনার কথা অকপটে স্বীকার করেছেন। ১৯৮৬ সালে প্রেসিডেন্ট থাকাকালে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই পাকিস্তান সফরের সময় ইকবালের জাবুরে আজম কাব্যের একটি জাগরণী কবিতার দুটি পংক্তি উচ্চারণ করেছিলেন।
শ্রমিকের রক্ত থেকে বানায় খাঁটি লাল রুবি পাথর পুঁজিবাদী শোষক, আর অত্যাচারী জমিদারের জুলুমে ফসল হারায় দরিদ্র কৃষক। বিপ্লব, হাই বিপ্লব, হাই বিপ্লব।
সোরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করা ইরানি সমাজবিজ্ঞানী ডক্টর আলী শরিয়াতের কাছে ইকবাল ছিলেন এমন এক বরণীয় ব্যক্তিত্ব বা মডেল, ঠিক যেভাবে জালালউদ্দিন রুমি ছিলেন ইকবালের আধ্যাত্মিক প্রেরণার মডেল। ১৯৭৯ সনের ইসলামী বিপ্লবের অন্যতম সূতিকাগার হিসেবে বিবেচিত তেহরানের হুসাইনিয়াই এরশাদ হলে বক্তৃতা দেওয়ার সময় ইকবালকে তুলে ধরে তাকে ইরানিদের কাছে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন ডক্টর আলী শরিয়াতি। তিনি এইসব বক্তৃতা দিয়েছেন ১৯৭০ দশকে। গণজাগরণের ভয়ে ভীত সন্ত্রস্ত স্বৈরাচারী শাহ এই হলটি বন্ধ করে দিয়েছিল কিছুদিনের জন্য। ইমাম হুসাইন আলাইহিসালাম সম্পর্কে ইকবালের ফার্সি কবিতার পংক্তি এই হলের দেয়ালে ও স্তম্ভে শোভা পেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি শ্রদ্ধাশীল শত শত ফার্সি ভাষী সাহিত্যিক বা কবির মধ্যে স্থান করে নেয়া ইকবালের জন্য এক অসাধারণ সম্মানের বিষয়, যা তাকে অমর করে রাখবে ফার্সি ধর্মীয় সাহিত্যের জগতেও।
নবীনন্দিনী হজরত ফাতেমা সালামুল্লাহি আলাইহা সম্পর্কে ইকবালের একটি চমৎকার আরবি কাসিদা মাঝে মধ্যে প্রচার করা হয় ইসলামী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মিশরের এক শিল্পীর সুললিত কণ্ঠে। আত্মচেতনা ও উপলব্ধি বিষয়ক ইকবালের একটি ফার্সি কবিতা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বারবার সম্প্রচারিত হয়েছে। তার লেখা জাবুরে আজম কাব্যের জনপ্রিয় এই কবিতার প্রথম লাইনটি হল এমন, দেখছ বিশ্ব জগৎকে কিন্তু দেখছ না নিজেকে, আর কতকাল বসে থাকবে অজ্ঞদের মতো গাফেল হয়ে।
যুদ্ধ ও আসল অপরাধী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা দিন। যুদ্ধ ও আসল অপরাধী শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসরে আমরা নব্বইয়ের দশকের গোড়ার দিকে সংগঠিত ইরাক ও কুয়েতের যুদ্ধ তথা উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আলোচনা করব।
আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে 1988 সালে শেষ হয়েছিল ইরান ইরাক যুদ্ধ। 8 বছর ধরে যুদ্ধ চালাতে গিয়ে বিপুল অঙ্কের বৈদেশিক দেনার দায়ে ইরাকের অর্থনৈতিক দৈন্যতা শোচনীয় হয়ে পড়ে। সাদ্দাম সরকার যুদ্ধের অজুহাতে মার্কিন ও পশ্চিমা সরকারগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ উন্নত সমরাস্ত্র পেয়েছিল এবং এমনকি অপ্রচলিত গণবিধ্বংসী অস্ত্রও পেয়েছিল আগ্রাসী এই সরকার। কোনো কোনো বিশ্লেষকের মতে ইরাকের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় 10 লাখ। যুদ্ধের সুবাদে দেশটির সামরিক শিল্প ব্যাপক মাত্রায় বিস্তৃত হয়েছিল, কিন্তু এই শিল্পকে দেশটির নড়বড়ে অর্থনীতির সঙ্গে যুক্ত করা সম্ভব হচ্ছিল না। ফলে বিপুল সংখ্যক সেনা ও অস্ত্রশিল্প বাথিস্ট সাদ্দাম সরকারের কর্তৃত্বের বিরুদ্ধেই মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। অন্যদিকে মার্কিন সরকার ও তার মিত্ররাও অস্ত্রের গুদামে পরিণত হওয়া ইরাককে তাদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছিল, আর এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় ছিল নতুন কোনো সামরিক হঠকারিতা। এমন এক পরিস্থিতিতে সাদ্দামের বাহিনী 1990 সালের 2 আগস্ট কুয়েতে হামলা করে এবং মাত্র 13 ঘন্টার মধ্যে দেশটির পুরো এলাকা দখল করে নেয়।
কুয়েতে সাদ্দামের হামলার প্রথম ও প্রধান লক্ষ্য ছিল ইরাকের অর্থনৈতিক দৈন্যতা ও অচলাবস্থা কাটিয়ে তোলা। সাদ্দাম সরকারের বক্তব্য ছিল এটা যে ইরানের বিরুদ্ধে তার বাহিনীর যুদ্ধ পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য অনুকূল বা উপকারী হওয়া কুয়েতের উচিত বাগদাদের কাছ থেকে তার পাওনা দিন $1,000 কোটি পুরোপুরি মাফ করে দেয়া। কিন্তু কুয়েত দেনা মাফ করা সংক্রান্ত সাদ্দামের এই আবদার রক্ষা না করায় দেখা দেয় উত্তেজনা। এছাড়াও ইরাকের পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ করা সাদ্দামের জন্য জরুরি হয়ে পড়েছিল, তাই সাদ্দাম তেলের উৎপাদন কমিয়ে আনতে তেল রপ্তানিকারক আরব দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে যাতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। কিন্তু তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের যেসব দেশ সাদ্দামের এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করতে থাকে তাদের মধ্যে অগ্রগামী ছিল কুয়েত। এমনকি কুয়েত ওপেকের বেঁধে দেওয়া উৎপাদন কোটা লঙ্ঘন করে তেলের উৎপাদন ও রপ্তানি আরও বাড়িয়ে দেয়, ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও ইরাকের তেল রপ্তানি খাতের আয়ও কমে যায়। সাদ্দাম এই পরিস্থিতির জন্য কুয়েতকে দায়ী করে এবং কুয়েত সরকারের এই পদক্ষেপকে ইরাক ও আরব বিশ্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে।
সাদ্দাম 1990 সালের 17 জুলাই এক বিবৃতিতে ইরাকের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চলছে বলে উল্লেখ করে, আর এই বিবৃতির পরই ইরাকের একদল সেনা সীমান্ত বিরোধের অজুহাতে কুয়েতের সীমান্তের দিকে যায়। সাদ্দাম সরকারের এসব পদক্ষেপের ব্যাপারে মার্কিন সরকারের নীতি ছিল দ্বিমুখী ও কপটতাপূর্ণ, ফলে সাদ্দাম সরকারের মধ্যে এ ধারণা জন্মে যে ইরাক কুয়েত দখল করে বসলে মার্কিন সরকার সম্ভবত কোনো হস্তক্ষেপ বা আপত্তি করবে না। যেমন 1990 সালের 24 জুলাই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মুখপাত্র বলেছিল, কুয়েতের সঙ্গে মার্কিন সরকারের কোনো প্রতিরক্ষা চুক্তি নেই এবং কুয়েতের ব্যাপারে আমেরিকার কোনো ধরনের প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা সংক্রান্ত অঙ্গীকারও নেই।
১৯৯০ সালের ২৫শে জুলাই ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কুয়েত সীমান্তে ইরাকি সেনাদের এই সমাবেশে বলেছিল, আরব দেশগুলোর সীমান্ত বিরোধ এবং ইরাক ও কুয়েতের সীমান্ত বিরোধের ক্ষেত্রে মার্কিন সরকারের বিশেষ কোনো বক্তব্য বা প্রস্তাব নেই। আমরা কুয়েত ও ইরাকের সঙ্গে আরও ভালো এবং বিস্তৃত সম্পর্ক গড়তে চাই। জ্বালানি তেলের জন্য ব্যারেল প্রতি ২৫ ডলারের বেশি হওয়া উচিত বলে সাদ্দাম হোসেন যে আহ্বান জানাচ্ছেন তাতে আমাদের মার্কিন সরকারের সমর্থন রয়েছে। এছাড়াও ৩১শে জুলাই মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক উপকমিটিতে বলেছিলেন যে ইরাক কুয়েত বিরোধের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে মার্কিন সরকারের নেই, ফলে কুয়েতে হামলা করার ব্যাপারে সাদ্দামের মনে দ্বিধাদ্বন্দ্ব সর্বনিম্ন পর্যায়ে চলে আসে। অবশেষে ইরাকি সেনারা ১৯৯০ সালের ২রা আগস্ট কুয়েতে হামলা চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই পুরো দেশটি দখল করে বসে।
কিন্তু কুয়েতে ইরাকি হামলার পরপরই মার্কিন সরকার বিগত মাসগুলোর অস্পষ্ট এবং ওই হামলার প্রতি সম্ভাব্য সমর্থন দেওয়ার ইঙ্গিতসূচক নীতির আবরণ খুলে ফেলে। হোয়াইট হাউস ইরাকের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গড়ে তোলার কাজে নেতৃত্ব দিতে থাকে। কুয়েতে ইরাকি হামলার দিনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাশ করে ওই হামলার নিন্দা জানায়। ওই প্রস্তাবে বিনা শর্তে কুয়েত থেকে ইরাকি সেনা ফিরিয়ে নেয়ার দাবি জানানো হয়। আরব বিশ্বের নেতারা এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতা করতে থাকেন, কিন্তু তাদের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে সংকটকে ঘিরে ইরাকের সাদ্দাম সরকারের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোর রাজনৈতিক এবং সামরিক জোট গড়ে উঠতে থাকে।
১৯৯০ সালের ৮ই আগস্ট সাদ্দাম কুয়েতকে ইরাকের ১৯তম প্রদেশ বলে ঘোষণা করে। প্রদেশটির নাম দেওয়া হয় আল কাজিম। পরের দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাকের ওই পদক্ষেপকে অবৈধ বলে উল্লেখ করে। এ অবস্থায় সৌদি সরকার সহ পারস্য উপসাগরীয় অন্যান্য আরব সরকারগুলো ইরাকি দখলদারিত্বের বিরুদ্ধে সেনা সমাবেশের আহ্বান জানায়। আরব লীগও এই প্রস্তাব পাশ করে ওই আহ্বানে সাড়া দেয়। এভাবে সাদ্দাম সরকারের বিরুদ্ধে আরব সরকারগুলোর একটি জোট গড়ে ওঠে মার্কিন সরকারের নেতৃত্বে। ১৯৯০ সালের নভেম্বর মাসের শেষ প্রান্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন সরকারের চাপের মুখে ৬৭৮ নম্বর প্রস্তাব পাশ করে। ওই প্রস্তাবে কুয়েতকে ইরাকের দখলমুক্ত করার জন্য বল প্রয়োগের আশ্রয় নেয়ার বৈধ বলে উল্লেখ করা হয়। শ্রোতা ভাই বোনেরা, আমাদের এই আলোচনা নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে, তাই কথা হবে আগামী সপ্তাহের এই একই আসরে। তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
Thank you.
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526-ի և AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարձրյալն Աստծո, բարի երեկո հարգարժան ռադիոլսող բարեկամներ, բարի հանդիպում։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Մայրաքաղաք Թեհրանում ժամը 18:55 րոպե։ Տաղավարում են Ալվինա Բաղդասարյանը եւ Շողի Քեշիշյանը։ Երեկոն չորեքշաբթի թվականի հուլիսի 16-ը իրանական 1404 թվականի թիր ամսի 25-ն է։ Մեր ծրագիրը այս երեկո ձեզ համար։ Նախ միասին կունկնդրենք մի գեղեցիկ երգ։ Ժամը 19-ին կհաղորդենք լուրեր։ Հարգարժան ռադիոլսող բարեկամներ, հայ մարզամշակութային Սիփան միության Պարուր Սևակ գրադարանը վերսկսում է իր աշխատանքը։ Մեր թղթակիցը Արիթը Պատե համարելով հարցազրույց է վարել գրադարանի պատասխանատու Տիկին Ժիզետ Օհանյանի հետ, որը լրատվության բաժնում ձեր ուշադրությանը կներկայացնենք։ Լրատվության բաժնում նաև դուք կունկնդրեք այսպես կոչված Զանգեզուրի միջանցքը վարձակալելու Միացյալ Նահանգների լկտի առաջարկի և Հայաստանի կտրուկ պատասխանի մասին մեր թղթակցի ռեպորտաժը Երևանից։ Իսկ լուրերին կհաջորդի այսօրվա համար նկատի առած քաղաքավերլուծական հոդվածը։ Ծրագրի երկրորդ բաժնում ձեր ուշադրությանը կներկայացնենք հետևյալ խորագրերով ռադիոհաղորդումները. Իրանական հեքիաթներ և առասպելներ, Արտյոգ Գրոսի վարքագիծը Մագատեն ներքաշել է օրինական ճգնաժամի մեջ, Իրանի ավանդական երաժշտությունը, Իրանի ժամանակակից կինոն